এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم بلو هي সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের পশ্চিমাঞ্চলের সুন্দর প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শনের সমৃদ্ধ শহর কেরমানশাহে। কেরমানশাহ প্রদেশের দুটি ঐতিহাসিক স্থাপনার সঙ্গেও আমরা খানিকটা পরিচিত হয়েছিলাম। একটি জিজমানিজে নামক একটি প্রাচীন দুর্গ। হাজার বছর আগের এই দুর্গটি পাথর দিয়ে বানানো হয়েছে। এটি একটি শাহী দুর্গ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেয়া সুন্দর। এখানে গেলে কেরমানশাহ প্রদেশ বেড়াতে যাওয়াটা সার্থক বলে মনে হবে যে কোনো পর্যটকের কাছে।
আরেকটি হল সারপোলে জাহব শহর। কেরমানশাহ প্রদেশ সফরে গিয়ে কেউ যদি সারপোলে জাহব শহরে বেড়াতে না যায়, সেটা হবে খুবই দুঃখজনক। কেননা এই শহর এবং শহরের আশেপাশে যেসব সুন্দর সুন্দর এবং দর্শনীয় নিদর্শন রয়েছে, সেগুলো না দেখাটা ঠিক হবে না। সারপোলে জাহব শহরটি গড়ে উঠেছে প্রাচীন হালাবন শহরের ধ্বংসাবশেষের কাছে। এরই পাশে রয়েছে সাসানীয় শাসনামলের ধ্বংসপ্রাপ্ত দুর্গটি। সারপোলে জাহব ছিল সীমান্ত ঘাঁটি এবং কেল্লা। এখানেই রয়েছে বিখ্যাত দালাহু পর্বতগুলো এবং রিজার্ভ নামক সুন্দর এলাকা। যাই হোক, আজকের আসরে আমরা যাব সারপোলে জাহব শহরের আশেপাশের শহরের দিকে। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
সারপোল শহরের আশেপাশে যেসব ঐতিহাসিক নিদর্শন রয়েছে, সেসবের মধ্যে প্রথমেই বলতে হবে বিখ্যাত অনুবনিনী শিল্পকর্মের কথা। এটি পাথরে খোদাই করা একটি ঐতিহাসিক শিল্পকর্ম। লুলুবিয়ানদের বাদশাহ ছিলেন অনুবনিনী। তাঁর আমলের শিল্পকর্ম এটি। খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে একটি উপজাতি ছিল লুলুবিয়া নামে। সেই সময়কার এই উপজাতিদের বাদশাহ ছিলেন অনুবনিনী। এই উপজাতিটি জাগ্রোস পর্বতমালার পাদদেশে বসবাস করত এবং আর্যদের আগে মানে ফার্স এবং মাদদের আগে অর্থাৎ 4800 বছর আগে এই এলাকায় বসবাস করত তারা। পাথরে খোদাই করা অনুবনিনীর একটি ছবি মিয়নকোল নামক পাথরে পাহাড়ের গায়ে এখনও লক্ষ্য করা যাবে।
দারিয়সের সঙ্গে অনুবনিনীর অনেক মিল থাকার কারণে অনেকেই মনে করেন বিস্তুন শিলালিপিটি অনুবনিনীর শিল্পকর্মের প্রভাব বা প্রেরণাতেই বিস্তুন পাহাড়ের বুকে খোদাই করা হয়ে থাকতে পারে। আমরা সার্পল জাহব শহরের ভেতরে ফিরে গেলে দেখব সেখানে রয়েছে একটি মাজার, আহমাদ বিন ইসহাকের মাজার। ইমাম হাসান আসকারি আলাইহিসসালামের বিখ্যাত মুহাদ্দিসদের অন্যতম ছিলেন তিনি। 250 হিজরি সনে সার্পল জাহব শহরে আল্লাহর সান্নিধ্যে চলে যান তিনি। মৃত্যুর পর তাঁর কবরস্থানটি জিয়ারত গাহে মানে মাজারে পরিণত হয়েছে। মাজার স্থাপনাটি চারটি বাহু বিশিষ্ট স্থাপত্যশৈলীর মতো। স্থাপনার উপরে রয়েছে গোলাকার একটি সুদর্শন গম্বুজ। সার্পলে জাহব শহর নিয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম আবার ইরান ভ্রমণ বিষয়ক আজকের আলোচনায়। আজ আমরা ঘুরে বেড়াচ্ছি কেরমানশাহ প্রদেশের ঐতিহাসিক শহর সার্পল জাহব এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায়। এর মধ্যে আমরা বেশ কিছু স্থাপনার সঙ্গে পরিচিত হয়েছি। অনুবনিনীর ঐতিহাসিক দেয়ালচিত্রের কথা বলেছি আমরা, যাদের সুযোগ আছে অবশ্যই ঐতিহাসিক এই নিদর্শন দেখতে ভুলবেন না আশা করি। দেয়ালচিত্রের পর আমরা দেখেছি আহমাদ বিন ইসহাকের মাজার। এই মাজারের স্থাপত্য শৈলী নিয়েও আমরা খানিকটা কথা বলেছি। আপনারা জানেন যে ইরানে ইসলামী বিপ্লব বিজয়ের পর ইরাকের সাদ্দাম সরকার আধিপত্যবাদীদের প্ররোচনায় ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। ওই যুদ্ধ 8 বছর ধরে চলে। সে সময় এই সার্পল জাহব শহরটি বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল।
তবে গর্ব করার মতো বিষয় হল এই শহরের বীরত্বপূর্ণ মানুষেরা চাপিয়ে দেয়া যুদ্ধ কোনোভাবেই মেনে নেয়নি এবং শত্রুর সামনে মাথা নত করেনি। আগ্রাসী বাহিনীর পাশবিক আগ্রাসনের মুখেও তারা ব্যাপক সাহসিকতা ও বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। সেই যুদ্ধের, সেই বীরত্বের বহু গাথা, বহু নিদর্শন, ধ্বংসাবশেষ এখনও সার্পলে জাহব শহর এবং তার আশেপাশে দেখতে পাওয়া যাবে। এইসব নিদর্শন যে কেবল ক্ষয়ক্ষতির কথাই মনে করিয়ে দেয় তা নয়, বরং এগুলো সার্পলে জাহবের জনগণের সাহসিকতা ও বীরত্বের কথাও বলে যায় নির্দ্বিধায়। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে সদর্পে স্বদেশীরা নিজেদের দেশমাতৃকার সীমান্ত প্রহরী হিসেবে আন্তরিকতা দিয়ে রক্ষা করেছে। তাদের সেই বীরত্বের কথা এখনও এলাকাবাসীদের মুখে মুখে ঘুরছে। ধ্বংসলীলা ছাড়িয়ে বীরত্বের মহিমাই সেখানে জল জলে ঐশ্বর্যে মহিয়ান হয়ে উঠেছে।
কিরকম বীরত্ব দেখিয়েছে তারা? বলাই বাহুল্য ইরাকি আগ্রাসী সেনাদেরকে তারা কোনোভাবেই সারপোলে জাহব শহরে ঢুকতে দেয়নি, শত্রুর পদভারে অপবিত্র হতে দেয়নি মাতৃভূমির মাটিকে। সারপোলে জাহব শহরটি বেশ উষ্ণ, তবে এই এলাকায় মানে শহরে কিংবা শহরের আশেপাশে রয়েছে প্রচুর খেজুর বাগান। ওই খেজুর বাগান ছুঁয়ে আসে চমৎকার বাতাস, সেই বাতাসের স্পর্শে শহরের উষ্ণতা তেমন একটা অনুভূত হয় না। সীমান্ত প্রহরীরা ওই বাগানগুলোকে মমতা দিয়ে, যত্ন দিয়ে সুরক্ষা দেয়। দেশের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ দৃঢ় থাকলে মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটির মতো প্রকৃতির প্রতিটি উপকরণও একান্ত আপন মনে হবে, সেটাই স্বাভাবিক।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর সময় নেই, যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী আসরে আমরা যাব অন্য কোনো শহরে, তখনও আপনারা আমাদের সঙ্গ দিতে ভুলবেন না, এই প্রত্যাশা রইল।
আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
ঘটনার নেপথ্যে
শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্যে অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি সোহেল আহমেদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা পাশ্চাত্যের পক্ষ থেকে শুরু করা ইসলাম বিদ্বেষ ও ইরান বিদ্বেষ নিয়ে আলোচনা করেছি। আজ আমরা বিশ্বের বিভিন্ন ঘটনাবলীর ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমগুলোর দ্বৈত আচরণ নিয়ে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রখ্যাত মার্কিন দার্শনিক ও সমালোচক নোয়াম চমস্কি মানব জীবনের বিভিন্ন ব্যাপারে পাশ্চাত্যের দ্বৈতনীতির সমালোচনা করে বলেছেন, আমেরিকার দৃষ্টিতে নিহত মানুষ দুই ভাগে বিভক্ত, মূল্যবান ও মূল্যহীন। যারা আমেরিকার শত্রু দেশগুলোতে বসবাস করে এবং সেসব দেশে নিহত হয়, তারা ওয়াশিংটনের দৃষ্টিতে মূল্যবান মানুষ, আমেরিকার সমস্ত মনোযোগ এদের প্রতি নিবদ্ধ। অন্যদিকে মূল্যহীন নিহত মানুষ হচ্ছে তারা যারা আমেরিকা বা তার মিত্র দেশগুলোতে নিহত হয়, এদের নিয়ে ওয়াশিংটন মাথা ঘামায় না।
নোয়াম চমস্কির এই বক্তব্য সঠিকভাবে উপলব্ধি করতে পারলে কথা মোটেও বিস্ময়কর মনে হবে না যে কেন মধ্যপ্রাচ্যে একটি দেশে একজন নারী নিহত হলে তা নিয়ে আমেরিকা হইচই শুরু করে এবং একই সময়ে অন্য একটি দেশে নিহত কোনো আরেকজন নারীর ব্যাপারে তারা মাথা ঘামায় না। কেন ইরানে নিহত নারীর খবর সারা বিশ্বে ছড়িয়ে দিতে মার্কিন গণমাধ্যমগুলো উঠে পড়ে লেগে যায় এবং পার্শ্ববর্তী দেশে নিহত নারী কেন তার নিজের দেশেই অজানা থেকে যায়?
আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন গত শরতে বিভিন্ন খবরের ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোর কভারেজ সম্পর্কে এক প্রতিবেদনে লিখেছে, ইরানে পুলিশি হেফাজতে যখন মাহসা আমিনী নামের মেয়েটি মারা যায়, ঠিক একই সময়ে ইরাকের রাজধানী বাগদাদের আবু গুরায়ব এলাকায় জয়নাব ইসলাম নামক একটি মেয়ে মার্কিন সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে। 15 বছর বয়সী জয়নাব যখন তার বাবার কৃষি জমিতে অবস্থান করছিল তখন মার্কিন সেনারা তাকে গুলি করে হত্যা করে। অথচ মাহসা আমিনিকে নিয়ে আমেরিকা ও তার গণমাধ্যমগুলো এতটা হইচই শুরু করে যে বিশ্বের খুব কম দেশ পাওয়া যাবে যে দেশের অধিবাসীরা মাহসার নাম শোনেননি।
কিন্তু ইরাকে মার্কিন সেনাদের গুলিতে নিহত জয়নাব ইসামের নাম সারা বিশ্বের মানুষ দূরে থাক, ইরাকেরই বহু মানুষ জানে না। ইরাকের বহু কর্মকর্তা ও মানবাধিকার কর্মী মার্কিন সেনাদের গুলিতে জয়নাবের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা জানান এবং এ সংক্রান্ত হ্যাশট্যাগ আমেরিকা জয়নাব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। কিন্তু তা সত্ত্বেও আরব ও পশ্চিমা গণমাধ্যমগুলোতে এ খবর প্রচারিত হয়নি কিংবা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে জয়নাব ইসামের নিহত হওয়ার ঘটনা স্থান পায়নি।
বিশ্বের বিভিন্ন দেশে সংকট সৃষ্টি করে ফায়দা তোলার মার্কিন নীতি গত বছর থেকে ইউক্রেন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের মাটিতে রাশিয়ার হামলা টক অব দ্য ওয়ার্ল্ডে পরিণত হয়। ওই হামলার বিরুদ্ধে পাশ্চাত্যে নিন্দার ঝড় বয়ে যায়। প্রথম যেসব আন্তর্জাতিক সংস্থা এ ব্যাপারে প্রতিক্রিয়া জানায় সেগুলোর মধ্যে ছিল বিশ্ব ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা ও ইউরোপীয় সংস্থা উয়েফা। ফিফা বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলাগুলোতে রুশ টিমকে নিষিদ্ধ করে এবং উয়েফার লীগ খেলাগুলোতেও রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। এই একই নীতি প্রয়োগ করে ভলিবল, টেনিস, তাকুয়ান্দো, জুডো ও রেসলিং সহ স্পোর্টসের সকল শাখায় রাশিয়াকে নিষিদ্ধ করা হয়। এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে অনেক আকর্ষণীয় মনে হলেও এতে একথা প্রমাণিত হয়েছে যে পাশ্চাত্য খেলাধুলার মতো বিষয়গুলোকে রাজনীতিতে জড়াতে সিদ্ধহস্ত এবং নিজের স্বার্থে সে যা খুশি তাই করতে পারে।
বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো যুদ্ধের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। কারণ মৃত্যু ও ধ্বংসযজ্ঞ ছাড়া যুদ্ধ আর কিচ্ছু বয়ে আনে না। কিন্তু এই যুদ্ধ নামক বিষয়ের প্রতি যখন পাশ্চাত্য দ্বৈত প্রতিক্রিয়া জানায় তখনই এর কদার্য রূপটি বেরিয়ে আসে। উদাহরণস্বরূপ, দশকের পর দশক ধরে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ অপরাধের শিকার ফিলিস্তিনি জাতির কথা উল্লেখ করা যায়। এখানে কিন্তু ইসরায়েলকে আগ্রাসী বা যুদ্ধ অপরাধী বলা হয় না। ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন জোটের 8 বছরের আগ্রাসনে সামরিক ও বেসামরিক মিলে 3,77,000 মানুষ নিহত হয়, কিন্তু এই 8 বছরে ফিফা কিংবা অলিম্পিক কমিটিকে সৌদি আরবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ ব্যাপারে আফগানিস্তান ও সিরিয়ার মতো আরও বহু দেশের নাম উল্লেখ করা যাবে।
একই বিষয়ের ব্যাপারে পাশ্চাত্যের এরকম দ্বৈত নীতির কারণেই কানাডার এক নাগরিক দেশটির ক্রীড়ামন্ত্রী মিসেস ওংয়ের কাছে প্রশ্ন করেছিলেন, আমরা ইউক্রেনে হামলা করার দায়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু ইরাকে আগ্রাসন চালানোর কারণে আমেরিকার উপর কেন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি? দখলদার শক্তি হওয়ার কারণে ইসরায়েল কেন নিষেধাজ্ঞার শিকার হয়নি? আফগানিস্তান ও লিবিয়ায় বোমাবর্ষণ করার কারণে কানাডার বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি? কানাডার ক্রীড়ামন্ত্রী এসব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
শুধু যে পশ্চিমা গণমাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে দ্বৈত নীতি গ্রহণ করা হয় তা নয়, বরং সামাজিক মাধ্যমগুলোর ক্ষেত্রেও একই নীতি প্রয়োগ করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মাধ্যমগুলোর ব্যাপারে চীন ও রাশিয়া গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছে আমেরিকা। পাশ্চাত্য নিয়ন্ত্রিত এসব মাধ্যমের বিষয়বস্তুর কারণে চীন ও রাশিয়ায় কখনো কখনো সামাজিক মাধ্যমগুলোর উপর কড়া করে আরোপ করা হয়, কিন্তু আমেরিকা এতদিন যে কারণে চীন ও রাশিয়ার সমালোচনা করে আসছিল এখন সে নিজেই সেই একই কাজ করছে। চীন থেকে পরিচালিত টিকটকের ওপর বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন সরকার। আমেরিকায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে পড়া টিকটককে নিয়ন্ত্রণের জন্য এটির পরিচালককে পর্যন্ত মার্কিন কংগ্রেসে তলব করা হয়। এই ঘটনার সবচেয়ে সহজ যে ব্যাখ্যা আমেরিকা দাঁড় করিয়েছে তা হল টিকটক ব্যবহার করে চীন মার্কিন নাগরিকদের নিয়ন্ত্রণ করছে।
মার্কিন সরকার চীনা সামাজিক মাধ্যমকে নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেও নিজের সামাজিক মাধ্যমের অপব্যবহার করে ইরানে নাশকতামূলক তৎপরতা চালিয়েছে। হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামের মতো মাধ্যম ব্যবহার করে মার্কিন সরকার ইরানে দাঙ্গার আগুন ছড়িয়ে দিয়েছে। বলা হয়ে থাকে এসব মাধ্যমের সাহায্যে মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো যে কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে এবং তার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। কাজেই গত বছর ইরানে যে দাঙ্গা ছড়িয়ে দেওয়া হয় তার জন্য মাহসা আমিনি নামক মেয়েকে অজুহাত হিসেবে ব্যবহার করা হয় মাত্র। মাহসা মারা না গেলেও অন্য কোনো অজুহাতে ওই দাঙ্গা বাঁধানো হতো। তো শ্রোতা বন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুরোধের এই আসর। আজকের আসরে সূরা নিসার 35 থেকে 39 আয়াতের অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। প্রথমে দেখা যাক 35 নম্বর আয়াতে কি বলা হয়েছে।
تُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَبَعَثُوا حَكَمًا مِنْ أَهْلِهِ وَحَكَمًا مِنْ أَهْلِهَا إِنْ يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا।
যদি তোমরা উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো তবে তার বংশ থেকে একজন সালিস নিয়োগ করো। যদি তারা মীমাংসা কামনা করে তবে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ এবং সবার মনের কথা জানেন।
এই আয়াতে স্বামী স্ত্রীর মধ্যে মতভেদ দ্বন্দ্ব নিরসনের জন্য পারিবারিক আদালত গঠনের প্রস্তাব দিয়ে বলা হয়েছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চরমে পৌঁছে তাহলে উভয় পক্ষের পরিবারকে এই দ্বন্দ্ব মিটিয়ে ফেলার উদ্যোগ নিতে হবে। বিবাদ যেন তালাক পর্যন্ত না গড়ায় সেজন্য তাদেরকে সক্রিয় থাকতে হবে এবং স্বামী ও স্ত্রী উভয়ের অধিকার রক্ষার জন্য উভয় পক্ষের পরিবার থেকে একজন করে সালিস বা মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে। সালিসের কাজ হল স্বামী ও স্ত্রীর আচরণ সংশোধনের লক্ষ্যে তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করা। সমঝোতা প্রতিষ্ঠাই তাদের কাজ, কারো বিচার করে শাস্তি দেওয়া তাদের কাজ নয়। ইসলামী এই প্রথার বিশেষ কিছু সুবিধা রয়েছে। প্রথমত, এর ফলে পারিবারিক সমস্যার কথা দুই পরিবারের বাইরে কেউ জানতে পারে না এবং এতে করে পরিবারের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। দ্বিতীয়ত, মধ্যস্থতাকারীরা সংশ্লিষ্ট পরিবারের মধ্য থেকে নির্বাচিত হওয়ায় পারিবারিক সমস্যা সমাধানের জন্য তারা আন্তরিক হয়ে থাকেন। তৃতীয়ত, মধ্যস্থতাকারীরা উভয় পক্ষের মাধ্যমে মনোনীত হন বলে দুপক্ষের পরিবারই তাদের রায় মেনে নেয়। চতুর্থত, পারিবারিক আদালত সত্য ও মিথ্যা নির্ণয় বা স্বামী ও স্ত্রীর মধ্যে কোনো একজনকে শাস্তি দেওয়ার জন্য গঠিত হয় না, কারণ এসব প্রশ্ন তাদের মধ্যে বিচ্ছিন্নতা আরও বাড়িয়ে দেয়। বরং পারিবারিক আদালত স্বামী ও স্ত্রীর মধ্যে মতভেদের বিষয়গুলো উপেক্ষা এবং উভয়ের মধ্যে সমঝোতা সৃষ্টির পথ নির্ণয়ের চেষ্টা করে।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, পরিবারগুলোর মধ্যে বিবাদ ও তিক্ততার ব্যাপারে আত্মীয় স্বজন এবং সমাজের দায়িত্ব রয়েছে। তাদের উচিত নয় এ ব্যাপারে উদাসীন থাকা। রোগ দেখা দেওয়ার আগে জীবন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া উচিত, তেমনি তালাক বা বিচ্ছিন্নতা দেখা দেওয়ার আগেই তা প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, সালিস বা মধ্যস্থতাকারী নির্বাচনের ক্ষেত্রেও নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। উভয়ই শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারবেন। তৃতীয়ত, মানুষ যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজকর্ম করে থাকে তাহলে আল্লাহও তাদেরকে সাহায্য করেন এবং এর ফলে তারা ওইসব কাজে সফল হয়। এবারে সূরা নিসার 36 নম্বর আয়াত নিয়ে আলোচনা করা যাক।
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
তোমরা আল্লাহর বান্দেগী বা দাসত্ব করো, কোনো কিছুকে তার শরীক করবে না, বাবা মা, আত্মীয় স্বজন, এতিম বা দরিদ্র, নিকট ও দূরের প্রতিবেশী, সঙ্গী সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না।
একজন মোমিন ব্যক্তির পারিবারিক দায়িত্ব সম্পর্কিত কয়েকটি আয়াতের পর পরবর্তী কয়েকটি আয়াতে মোমিন ব্যক্তির সামাজিক দায়িত্বগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এই ধারাক্রমের কারণ হল মানুষ যেন এটা না ভাবে যে তারা শুধু স্ত্রী ও সন্তানদের ব্যাপারেই দায়িত্বশীল, বরং আল্লাহর উপর ইমান রাখা ও আল্লাহর ইবাদত করা ছাড়াও মানুষের উচিত তাদের বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী এবং দাসদাসী ও অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা বা তাদের সেবায় নিয়োজিত থাকা, বিশেষ করে এতিম ও অনাথদের ব্যাপারে দায়িত্ব অনুভূতি থাকা এবং তাদের সেবা ও উপকার করার ব্যাপারে উদাসীন না থাকা খুবই জরুরি। একটি দুঃখজনক ব্যাপার হলো অনেক ছেলেমেয়েরা বিয়ের পর বাবা মাকে ভুলে যায় এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে। এই আয়াতের গুরুত্বপূর্ণ দিক হল দয়া ও দান খয়রাত করাকে মানুষের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। সাধারণত দরিদ্র ও নিঃস্বদের সাহায্য করার ক্ষেত্রে দান খয়রাত শব্দটি ব্যবহৃত হয়, কিন্তু শুধু গরিব বা দরিদ্রদের দয়া করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অন্যদের জন্য যে কোনো ভালো বা কল্যাণকর কাজ করা উচিত, যেমন বাবা মায়ের সেবা করা এবং তাদেরকে ভালোবাসাও সবচেয়ে ভালো কাজের অন্যতম দৃষ্টান্ত। আয়াতের শেষাংশে বাবা মা, এতিম, বন্ধুবান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন ও পথচারীদের সাথে ভালো ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে এবং যারা এদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে অহংকারী ও দাম্ভিক বলে উল্লেখ করা হয়েছে।
আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, এ আয়াতে যেমন আল্লাহর ইবাদত বন্দেগী করাকে মানুষের দায়িত্ব বলা হয়েছে, তেমনি মানুষও আল্লাহর সৃষ্টির সেবা করা এবং তাদের দয়া করাকেও মানুষের দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। এটাই ইসলাম ধর্মের পরিপূর্ণতা ও সামাজিক বিশ্ব দৃষ্টিভঙ্গির প্রমাণ। দ্বিতীয়ত, শুধুমাত্র নামাজ, রোজা ও অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতই যথেষ্ট নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও আল্লাহকে মনে রেখে তার সন্তুষ্টি অর্জনের জন্য সাধনা করতে হবে, তা না হলে মানুষ শিরকে জড়িয়ে পড়তে বাধ্য। তৃতীয়ত, মহান আল্লাহর পর বাবা মা সন্তানদের জন্ম দেওয়া ও লালন পালনে মৌলিক ভূমিকা রাখেন, তাই বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি বাবা মায়ের সন্তুষ্টি অর্জন ও তাদের সুখ এবং বিশ্রামের ব্যবস্থা করাও সন্তানের দায়িত্ব। চতুর্থত, এতিম, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অধীনস্থ কর্মচারীদের অধিকার রক্ষা করা প্রত্যেক মানুষের জন্যই জরুরি। এই সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা।
যারা কৃপণতা করে ও মানুষকে কৃপণতার শিক্ষা দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দান করেছেন তা গোপন করে, আল্লাহ তাদের ভালোবাসেন না। তিনি সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন।
এই আয়াতে বলা হচ্ছে, একদল মানুষ প্রচুর অর্থ ও সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও নিজেরা তো দান খয়রাত করেই না, একই সাথে অন্যরাও গরিবদের দান করুক তা চায় না। কৃপণতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে এত বিস্তৃত যে এমনকি তারা নিজেদের বেলায়ও জীবন উপকরণ পরিপূর্ণভাবে ব্যবহার করে না। দরিদ্র ও বঞ্চিত মানুষেরা তাদের সম্পদের কথা জেনে ফেলে হয়তো হাত পাততে আসবে, এ ভয়ে তারা সম্পদ লুকিয়ে রাখে। পবিত্র কোরআন এই কৃপণতাকে ইমানের পরিপন্থী বলে উল্লেখ করেছে এবং এ ধরনের মানুষকে সত্য প্রত্যাখ্যানকারী বা কাফের হিসেবে অভিহিত করে বলেছে কঠিন শাস্তি ও লাঞ্ছনাই তাদের প্রাপ্য।
এ আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, কৃপণতার মতো কোনো কোনো মানসিক রোগ অনেক শারীরিক রোগের মতোই ব্যাপক ও সংক্রামক। কৃপণ লোকেরা অন্যদের দয়া ও দান খয়রাতের জন্যও বাধা। দ্বিতীয়ত, আল্লাহর দেওয়া বিভিন্ন নেয়ামতের শুকর করার একটা পন্থা হল নেয়ামতগুলোর কথা উল্লেখ করা ও সেগুলো ভোগ করা। আল্লাহর দেওয়া নেয়ামতের কথা গোপন করার অর্থ হল নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা। এবারে সূরা নিসার 38 ও 39 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুই আয়াতে বলা হয়েছে,
ومن يكن الشيطان له قرينا فساء قرينا وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما।
যারা মানুষকে দেখানোর জন্য দান করে এবং পরকাল ও আল্লাহর প্রতি যাদের ঈমান নেই, আল্লাহ তাদের ভালোবাসেন না, এবং যাদের সহচর শয়তান সে কতই না নিকৃষ্ট সঙ্গী। যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করত এবং আল্লাহ তাদের যা দিয়েছেন তা থেকে দান করত, তাহলে তাদের কি ক্ষতি হতো? আল্লাহ তাদের বিষয়ে ভালো জানেন।
আগের আয়াতের বক্তব্য পূর্ণ করার জন্য এই দুই আয়াতে বলা হচ্ছে, কৃপণতার মনোভাব মানুষকে আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস থেকে দূরে সরিয়ে নেয়। কারণ যাকাত দেয়া ও দান খয়রাত করা ইমানের জন্য জরুরি, এবং যারা এই ফরজ বা আল্লাহর নির্দেশিত অবসর পালনীয় কর্তব্য পালনে বিরত থাকে, তারা নিজেদের সম্পদকে আল্লাহর চেয়েও বেশি গুরুত্ব দেয়। সাধারণত এ ধরনের লোক কোনো সময়ে তেমন কোনো দান খয়রাত করে না। যদি কখনো দান খয়রাত করেও থাকে, তা সামাজিক মর্যাদা বা সম্মান রক্ষার জন্য করে থাকে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান খয়রাত করে তাদের ক্ষেত্রে দান করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নেই, বরং লোক দেখানোর দান খয়রাত গুনাহ বলে এজন্য শাস্তিও পেতে হবে। শ্রোতাবন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। এর পরের কয়েকটি আয়াত নিয়ে কথা হবে আগামী আসরে। সবার জন্য থাকলো শুভকামনা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
হজরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই আলোচনার শেষ পর্যন্ত আমাদের সঙ্গ কামনা করছি।
মানব জাতিকে সব দুঃখ কষ্ট ও বৈষম্য দারিদ্র আর অন্যায় অবিচার এবং অনাচার থেকে মুক্ত করতে শেষ ত্রাণকর্তার ধারণা বিভিন্ন মতবাদ বা মতাদর্শ ছাড়াও সব ধর্মেও দেখা যায়। এ প্রসঙ্গে আমরা গত কয়েক পর্বে খ্রিস্ট ও ইহুদি ধর্মের শেষ ত্রাণকর্তা সম্পর্কিত কয়েকটি ধারণা তুলে ধরেছি। আমরা দেখেছি সব ধারণার মধ্যে কিছু মৌলিক মিল রয়েছে, আবার অনেক অমিলও রয়েছে। মিলের দিকগুলো হল, শেষ ত্রাণকর্তা যখন আসবেন তার আগমনের আগে পৃথিবীতে ব্যাপক অশান্তি, অনাচার, দুর্নীতি ও যুদ্ধ বিরাজ করবে, কিন্তু শেষ ত্রাণকর্তা এসে এসবই দূর করবেন এবং তাঁর অনুরাগী ও অনুসারী বাহিনীর হাতে পরাজিত হয়ে দুর্বৃত্ত বা মন্দ লোকদের বাহিনী। শেষ ত্রাণকর্তার অনুসারী ও সেনা সংখ্যা হবে বিপুল। শেষ ত্রাণকর্তার শাসনামলে ব্যাপক সমৃদ্ধি, কল্যাণের প্রাচুর্য, আধ্যাত্মিকতা ও শান্তি আর নিরাপত্তা বিরাজ করবে। ইসলাম ধর্মে হযরত ইমাম মাহদী আল ইসলাম বা শেষ ত্রাণকর্তার আবির্ভাব সংক্রান্ত ধারণাগুলোর সঙ্গেও এসব ধারণার মিল রয়েছে। আর যেসব অমিল দেখা যায় সেসবের কারণ সম্ভবত ইসলাম পূর্বযুগের ধর্মগ্রন্থগুলোর বিকৃতি বা এসব গ্রন্থের মধ্যে নিজ ধর্মের বাইরের মানুষদের প্রতি বিদ্বেষ।
ইহুদি ধর্মগ্রন্থে শেষ ত্রাণকর্তার বিজয়ের বিষয়ে সুনিশ্চিত আশাবাদ ব্যক্ত করে বলা হয়েছে, দুষ্টলোকদের আচরণে অসন্তুষ্ট হয়েও না, কারণ দুষ্টলোকেরা শিগগিরই ঘাসের মতো কর্তিত হবে। স্রষ্টার উপর ভরসা করো ও সৎকর্ম করো। স্রষ্টার জন্য অপেক্ষমানরাই এই পৃথিবীর শাসক হবে এবং তারা প্রাচুর্য ও সুস্থতার অধিকারী হবে। দুর্বৃত্তরা সত্যের অনুসারী, দরিদ্র ও নিঃস্বদের হত্যার জন্যে তলোয়ার উন্মুক্ত করবে ও তীর নিক্ষেপের উদ্যোগ নিবে, কিন্তু তাদের তলোয়ার নিজের উপরেই আঘাত হানবে এবং তাদের ধনুকগুলো ভেঙে যাবে। ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের কোনো কোনো অধ্যায়ে সংস্কারকদের মাধ্যমে বিশ্বব্যাপী নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার কথা এসেছে। আদর্শবাদী ইহুদিদের ধারণায়ও দেখা যায়, সমস্ত মানুষ একসময় খোদাপ্রেমিক হয়ে যাবে এবং বিশ্বে মূর্তি পূজা ও অধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 105 নম্বর আয়াতেও এ বিষয়ের ইঙ্গিত রয়েছে। এ আয়াতের বক্তব্য অনুযায়ী মহান আল্লাহ তওরাতেও এই প্রতিশ্রুতি দিয়েছেন যে একদিন সৎকর্মশীলরা বিশ্বের উপর কর্তৃত্ব করবে।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
পবিত্র কোরআনে বলা হয়েছে, আমরা তাওরাতের পর জাবুরে লিখেছিলাম যে আমার সৎকর্মশীল দাসরা পৃথিবীর উত্তরাধিকারী হবে। হযরত দানিয়েল নবী শীর্ষ গ্রন্থের 12 অধ্যায়ে পৃথিবীতে একদল বিশ্বাসীর ও দুর্বৃত্তের পুনরাগমনের কথা বলা হয়েছে। বলা হয়েছে, ত্রাণকর্তার আবির্ভাবের পর তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসবে এবং তারা তাদের সৎ ও মন্দ কাজের প্রতিফল পাবে। ইহুদিদের প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার শাসনামলে বস্তুগত সমৃদ্ধি হবে অকল্পনীয় মাত্রায়। তাওরাতে এসেছে, নহর বা খালের এই পারে ও ওই পার জুড়ে থাকবে সারি সারি খাদ্যের গাছ। এসব গাছের পাতা কখনো বিবর্ণ হবে না এবং সেসবের ফল প্রদান কখনো বন্ধ হবে না। প্রতি মাসে সেসবে নতুন নতুন ফল আসবে, কারণ এসব গাছ পানি পাবে পবিত্র স্থানের। এসব গাছের ফল হবে খাদ্য ও পাতাগুলো হবে রোগের ঔষধ।
বনি ইসরায়েল নিজেকে আল্লাহর মনোনীত জাতি বলে মনে করত। তারা এমন এক যুগের জন্য অপেক্ষা করছিল যখন খোদাই ওয়াদা বাস্তবায়িত হবে এবং তাদের শত্রু নির্মূল হবে ও সেই সাথে বিশ্বব্যাপী ন্যায় বিচার ও কল্যাণ ছড়িয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হল, হযরত দাউদ ও সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের পর ইহুদি জাতি নিজেই অনাচার ও অবিচারে জড়িয়ে পড়ে, ফলে ত্রাণকর্তার আবির্ভাবের আশা ধীরে ধীরে অন্য রূপ নেয়। ইহুদিরা অন্য যে কোনো কিছুর চেয়ে এমন একজন নেতার প্রত্যাশী যিনি তাদের হারানো শক্তি ও শান শৌকত ফিরে আনবেন। ইহুদিরা নিজেকে হজরত মুসা আলাহ সাল্লামের অনুসারী বলে দাবি করে থাকে, কিন্তু তারা হজরত মুসা আলাহ সাল্লামের পর বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রতিশ্রুত মহামানব হজরত ঈসা আলাহ সাল্লামের আবির্ভাবের কথা তৌরাতে উল্লেখিত হওয়া সত্ত্বেও তা মেনে নেয়নি। ইহুদিরা খুব হেলাফেলায় পবিত্র গ্রন্থগুলোর এই সংক্রান্ত বাণী ও পূর্বাভাসগুলো উপেক্ষা করেছে। ইহুদিদের ইতিহাস থেকে জানা যায়, তারা বিভিন্ন যুগে অশান্তি ও অনাচারে লিপ্ত ছিল এবং বিভিন্ন সংকট বা দুর্যোগ সৃষ্টির কাজে তারা নেপথ্যে ভূমিকা রেখেছে।
বর্তমান যুগে আমরা দেখছি ইহুদি নামধারী ইহুদিবাদীরা যুদ্ধ ও অশান্তির আগুন জ্বিয়ে রেখেছে। ধার্মিক ইহুদিরা এ পরিস্থিতিতে দুঃখিত হলেও তাদের স্বজাতি অধিকৃত ফিলিস্তিনে অশান্তি সৃষ্টি করে রেখেছে এবং তারা সেখানে নিরপরাধ ও মজলুম ফিলিস্তিনিদের রক্তপাত অব্যাহত রেখেছে। জরথুষ্ট ধর্মেও শেষ যুগে বা আখেরি জামানায় প্রতিশ্রুত মহাপুরুষ বা ত্রাণকর্তা আসার ভবিষ্যৎবাণী রয়েছে। এ ধর্মে বিশ্বাসীদের গ্রন্থ জিন্দ ও আভেস্তাই এই প্রতিশ্রুত মহাপুরুষের নাম সুশিয়ান্ত বলে উল্লেখ করা হয়েছে। সুশিয়ান্ত শব্দটির অর্থ হল কল্যাণকর, মুক্তিদাতা। এই মহাপুরুষের দায়িত্ব হল অসত্যের বিরুদ্ধে বিদ্রোহ করা। জরথুষ্টরা মনে করেন সুশিয়ান্তের আগমন ঘটলে সারা বিশ্বে ন্যায় বিচার ছড়িয়ে পড়বে। জরথুষ্টদের জামাতা জামাসপের বইয়ে বলা হয়েছে, আরবদের মধ্য থেকে এক মহাপুরুষ আবির্ভূত হবেন। এই মহাপুরুষ হবেন তার পূর্বপুরুষদের ধর্মের অনুসারী। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন এবং তার ন্যায় বিচার হবে এতটা প্রবল যে তখন মেষ ও নেকড়ে একত্রে পানি পান করবে, অর্থাৎ সবল ও দুর্বল একই সাথে বসবাস করবে, জিন গ্রন্থে বলা হয়েছে।
সে সময় মহান প্রভুর পক্ষ থেকে বিরাট বিজয় অর্জিত হবে এবং অশুভ শক্তি নির্মূল হবে। আহারিমানদের শক্তি তথা অশুভ শক্তি শুধু পৃথিবীতে সীমিত, আকাশেই তাদের কোনো স্থান নেই। প্রভু বা স্রষ্টার বিজয়ের পর অশুভ শক্তি ধ্বংস হওয়ায় বিশ্ব প্রকৃতি মুক্তির স্বাদ ফিরে পাবে এবং মানবজাতি সৌভাগ্যের সুখ সজ্জায় বসবাস করবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
দর্পণ শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন আলোকিত পথ অনুষ্ঠানের এ সপ্তাহের আসর থেকে। আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আলোকিত পথ অনুষ্ঠানে বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির কিছু বক্তব্য ও মতামত তুলে ধরব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, বই সমাজের কাছে মানুষের চিন্তা, অভিজ্ঞতা, শখ বা রুচি ও শিল্প সংস্কৃতি পৌঁছে দেওয়ার মাধ্যম। বইয়ের এসব ভূমিকা সমাজের বিভিন্ন অংশের মধ্যে ঐক্য জোরদার করে। বইয়ের বৈশিষ্ট্য প্রসঙ্গে তিনি বলেছেন, বই হল কোনো ব্যক্তি বা কিছু ব্যক্তির বিশেষ চিন্তাভাবনা, শখ বা রুচি, প্রতিভা ও শিল্পের ফসল, মানুষের বিচিত্রময় চিন্তাভাবনার ফসল হিসেবে বই পড়া ও ব্যবহারকে বড় ধরনের সৌভাগ্য মনে করা উচিত। নিয়মিত কল্যাণকর বই পড়া ও এই সংস্কৃতির বিস্তার চিন্তাগত এবং সাংস্কৃতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। কোন জাতির বই পড়ার মাত্রা সেই জাতির উন্নয়নের মানদণ্ড হিসেবে বিবেচিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, একটি মুসলিম জাতি হিসেবে বইয়ের সাথে ইরানিদের সম্পর্ক খুবই আত্মিক, গভীর ও প্রাচীন। ইরানে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ার পর বড় ধরনের অনেক লাইব্রেরি ও এর পাশাপাশি অনেক বৈজ্ঞানিক গবেষণাগার ও প্রতিষ্ঠান গড়ে ওঠে। এছাড়াও লিখিত হয় বহু মূল্যবান বই। তাই বই শিল্পে ইরান অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। বই পড়াসহ জ্ঞান চর্চা ও জ্ঞান শিক্ষার ক্ষেত্রে ইরানি জাতির অত্যুজ্জ্বল ঐতিহ্য থাকা সত্ত্বেও ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, বর্তমানে এক্ষেত্রে মুসলিম এই জাতিকে আরও সক্রিয় হতে হবে, কারণ এটাই সবার প্রত্যাশা। তিনি এ প্রসঙ্গে বলেছেন, পরিবারগুলো নিত্য প্রয়োজনীয় ও ব্যবহার্য সামগ্রীর মধ্যে বইয়ের স্থান গ্রহণযোগ্য মাত্রায় উন্নীত করা উচিত। সমাজের সর্বস্তরে বই পড়ার সংস্কৃতি চালু করার উপর জোর দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, আমার মতে বই পড়ার ব্যাপারে আলস্য সবচেয়ে মন্দ ও ক্ষতিকারক আলস্য। বই পড়ার ব্যাপারে যত বেশি আলসেমি করা হবে, ক্ষতির মাত্রাও ততই বাড়বে।
নিরক্ষরতার কারণে বইয়ের গুরুত্ব না বুঝার জন্যে কিংবা বই সুলভ না হওয়ার কারণে তা ব্যবহার করতে না পারাকে কোনো ব্যক্তি বা সমাজের জন্য কল্যাণের বড় ধরনের উৎস থেকে বঞ্চিত হওয়া বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি। সব বই উপকারী নয়, বরং কোনো কোনো বই খুবই ক্ষতিকর। ইরানের সর্বোচ্চ নেতার মতে, কেবলমাত্র ভালো বই রচনা ও প্রকাশ করা উচিত। বই হলো আত্মার খোরাক, তাই ভালো বই আত্মাকে শক্তিশালী করে। তিনি ক্ষতিকারক ও মন্দ প্রবণতা বা বিপদগামিতা সৃষ্টির সহায়ক বইকে ক্ষতিকারক ওষুধের সাথে তুলনা করে বলেছেন, যেভাবে ওষুধের বাজারে খারাপ ওষুধ ঢুকতে দেয়া হয় না কিংবা মানুষের কাছে সেগুলো বিক্রি করা হয় না, ঠিক সেভাবেই খারাপ বই মানুষের কাছে পরিবেশন করা উচিত নয়, কারণ এ ধরনের বই মানুষের আত্মা ও আধ্যাত্মিকতার উপর আঘাত হানে। ইসলামী ফিকা বা আইনশাস্ত্রে বই পুস্তকের মধ্যে বিপদগামিতার উপাদান বা খারাপ কিছু না থাকা সম্পর্কিত একটি পৃথক অধ্যায় রয়েছে। তাই সমাজে ভালো বই সরবরাহ করা উচিত। বইগুলো এমন হওয়া উচিত যাতে মানুষের চিন্তাধারায় উন্নতি ঘটে ও সঠিক পথ সুস্পষ্ট হয়।
বই পড়ার পদ্ধতি বা কৌশল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, পড়াশোনার ক্ষেত্রে আমাদের মন মগজকে খুবই মনোযোগী বা সূক্ষ্মদর্শিতায় অভ্যস্ত করতে হবে। বই পড়ার সময় আমাদের চিন্তাও যেন কাজ করে ও সক্রিয় থাকে। বই পড়ার পরিকল্পনার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেছেন, অনেকেই এমন বই পুস্তক পড়েন যেগুলো খুবই সহজ এবং সেগুলো পড়তে চিন্তাভাবনার দরকার হয় না। এ ধরনের বই পড়াও মন্দ নয়, তবে এর পাশাপাশি চিন্তাভাবনার প্রয়োজন হয় বা গবেষণার দরকার হয় এমন বইও পড়া উচিত। চিন্তা উদ্দীপক বইও পাঠ্য বইয়ের তালিকায় রাখা উচিত।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, বই পড়ার ধারাক্রম এমন হওয়া উচিত যাতে পাঠক এটা বুঝতে পারে যে কোনো বিষয়ে বোঝার জন্যে কোন কোন বইগুলো পড়া উচিত। বিশেষ করে তরুণ ও যুব সমাজের অধ্যয়ন কেন্দ্রের বইগুলোকে এ উদ্দেশ্যেই সাজিয়ে রাখা উচিত। তিনি এ প্রসঙ্গে বলেছেন, যেসব তরুণ বা পাঠক এখনও বইয়ের প্রতি তেমন আগ্রহী হয়ে ওঠেনি, তারা এ পদ্ধতিতে বইয়ের জগতে প্রবেশ করে সামনে এগিয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে নিজেই প্রত্যাশিত পথ খুঁজে নিতে সক্ষম হয়।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেই বইয়ের ব্যাপক কল্যাণের অনন্য গুরুত্ব আবারও স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, মানুষ কখনোই বইয়ের নির্ভরতা থেকে মুক্ত নয়। অক্ষর জ্ঞান শেখার সময় থেকে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ বইয়ের মুখাপেক্ষী। বিভিন্ন বিষয় বোঝার জন্য এবং আধ্যাত্মিক ও চিন্তাগত চাহিদাগুলো মেটানোর জন্য বইয়ের উপর নির্ভরশীল। ইরানের সর্বোচ্চ নেতার মতে, গণযোগাযোগ মাধ্যম ও নতুন তথ্য প্রযুক্তির ব্যাপক অগ্রগতি ঘটা সত্ত্বেও কোনো কিছুই বইয়ের মূল্যবান স্থান দখল করতে পারেনি বা এর বিকল্প হতে পারেনি। ইন্টারনেটে যেসব প্রয়োজনীয় জ্ঞানগত তথ্য দেয়া হয় সেগুলোও বই পুস্তকের তথ্য ভিত্তিক। আসলে ইন্টারনেট মাধ্যমকে বই পুস্তকের তথ্যগুলোই জনসাধারণের কাছে আরও সহজভাবে তুলে ধরার মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আয়াতুল্লাহ উজমা খামেনেই মনে করেন, বিজ্ঞান আরও উন্নত হওয়ার পরও এবং আরও বহু যুগ ও শতক পরও বইয়ের বিকল্প কিছু বের করা সম্ভব হবে না। তার মতে, বই সব যুগেই অপ্রতিদ্বন্দ্বী ও মূল্যবান সম্পদ হিসেবে টিকে থাকবে। শ্রোতা ভাই বোনেরা, বই ও বই পড়ার গুরুত্ব সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মতামত সংক্রান্ত আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
Tehran-ն խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։